বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়াল আহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার, 6 ডিসেম্বর, 22 পৌষ এবং ফার্সি 16 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানে সম্প্রতি সন্ত্রাসী হামলায় দায়ী সন্ত্রাসীদের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা, ঘটনার নেপথ্য শীর্ষক আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের কেরমান শহরে বুধবারের জোড়া বোমা হামলায় জড়িত 11 সন্দেহভাজন আটক, হামলাকারীদের একজন তাজিকিস্তানের নাগরিক। বৈরুতে হামাস নেতা সালে আরুরির হত্যাকাণ্ডের জবাব দিল লেবাননের হিজবুল্লাহ, ইসরায়েলের নজরদারি ঘাঁটিতে 62টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। বাংলাদেশের রাজধানী ঢাকায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা সহ 6 জন গ্রেপ্তার, বিএনপির হরতালের প্রথম দিনে গণপরিবহন সংকট। এবং ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে বলে মন্তব্য করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান শহরে গত বুধবারের শক্তিশালী জোড়া বোমা হামলায় জড়িত 11 সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করার খবর দিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হামলার পরপর প্রাথমিক তদন্তে এতে উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস এর হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কেরমানের হামলায় 2 সন্ত্রাসী অংশ নিয়েছে, যাদের একজন তাজিকিস্তানের নাগরিক, তবে দ্বিতীয় হামলাকারীর সঠিক পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী জোড়া বোমার আঘাতে অন্তত 89 জন নিহত এবং 286 জন আহত হন। জেনারেল সোলাইমানির শাহাদাতের চতুর্থ বার্ষিকী উপলক্ষে বুধবার তাঁর কবরে এসব মানুষ সমবেত হয়েছিলেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাঁর সংগঠনের যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে, ফলে ইসরায়েল লেবানন সীমান্তে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার সরকার। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একথা জানান। তিনি বলেন, শেখ সালেহ আল আরুরির হত্যাকাণ্ডের অবশ্যই জবাব দেওয়া হবে, এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা নিঃসন্দেহে বাস্তবায়িত হবে। হিজবুল্লাহ নেতা বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিকার না করলে লেবাননে এরপর এরকম হামলা একের পর এক হতে থাকবে। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থানে শত শত হামলা চালানোর কথা উল্লেখ করে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, গত তিন মাসে আমরা ইসরায়েলের 48টি সীমান্ত চৌকিতে 670টিরও বেশি হামলা চালিয়েছি। এদিকে লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে 62টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল 8:10 তারা বিভিন্ন ধরনের 62টি ক্ষেপণাস্ত্র দিয়ে মিরন এয়ার সার্ভেইলেন্স বেইজে হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্ত হত্যার প্রাথমিক জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে। আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরায়েলের উত্তর সীমান্তের কয়েকটি অবৈধ ইহুদি বসতি ও গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয়। মালদ্বীপের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জর্দান নিউজ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার এই হামলা হয়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাবল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাবল মানদেব প্রণালী থেকে 2000 কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হল। হামলার পর দুটি জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারও হামলার আশঙ্কা ছিল। হামলার ব্যাপারে ইসরায়েলের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীসহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির দুদিনের হরতালের প্রথম দিনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির দুদিনের হরতালকে কেন্দ্র করে শনিবার রাজধানীর ঢাকায় সড়কে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলা মোটরে গিয়ে শেষ করেন। অন্যদিকে নির্বাচন বর্জনে রাজধানীর মালিবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো মিছিল সমাবেশ করেছে। রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীসহ 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। বিএনপির 12 জন ভিডিও কনফারেন্সে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর পরিকল্পনা করেছে বলে দাবি করেন তিনি।
দূর থেকে পরামর্শ এবং অর্থদাতা, পরামর্শ এবং অর্থদাতা হিসাবে আমরা যাদের নাম পেয়েছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবিউল্লাহ নবী, যাকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের মাধ্যমে আমরা যে প্রকৃত আসামি যারা তাদেরই গ্রেপ্তার করব।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে বলে মন্তব্য করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এমপি। অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধনের আগে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ শনিবার ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। আগামী 22 জানুয়ারি ওই মন্দিরের উদ্বোধন হবে। এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার লোকসভা নির্বাচনে এটিকে ইস্যু করার চেষ্টা করবে, কিন্তু আসল সমস্যা হলো বেকারত্ব এবং মূল্যস্ফীতির। মথুরার শাহী ঈদগাহকে কৃষ্ণ মন্দির হিসেবে ঘোষণা করার দাবি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়াইসি। তিনি বলেন, উপাসনার স্থান আইনটি সংসদ তৈরি করেছে, কেন মোদি সরকার বলছে না যে আমরা এর উপর দাঁড়িয়ে আছি? প্রসঙ্গত, উপাসনার স্থান বিশেষ বিধান আইন 1991-তে 1947 সালের 15 আগস্ট থাকা যে কোনো উপাসনালয়ের ধর্মীয় বৈশিষ্ট্য বজায় রাখার কথা বলা হয়েছে। ওই আইনের ধারা 3 অনুযায়ী কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনা কেন্দ্র বা স্থানকে আংশিক বা সম্পূর্ণভাবে ভিন্ন ধর্মীয় উপাসনালয়ে রূপান্তরিত করা যাবে না। প্রসঙ্গত, 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় 100 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ প্রকাশ্য দিবালোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল করসেবক নামধারী উগ্র হিন্দুত্ববাদী জনতা। তাদের দাবি, ওই স্থানটি ভগবান রামের জন্মস্থান। ওই ইস্যুতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায়ে সেখানে তৈরি হয়েছে রাম মন্দির। আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এর সূচনা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। 3 মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজা উপত্যকার চলমান পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথস। তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গাজা এখন একটি হতাশাভূমি ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তিনি বলেন, গাজায় 20,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যেসব জায়গায় বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থান ঘোষণা করে চলে যেতে বলা হচ্ছে, পরবর্তীতে সেসব স্থানেই বোমাবর্ষণ করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 22,600 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় হামাসের নেতৃত্বাধীন সরকারের গণমাধ্যম দপ্তর বলেছে, গত 3 মাসে গাজার বিভিন্ন স্থানে 65,000 টনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। যুদ্ধ পরবর্তী সময়ে গাজার প্রশাসন কেমন হবে সে বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ুব গ্যালান্ট যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন সরকার। এর মধ্য দিয়ে ফিলিস্তিন সরকার সাফ জানিয়ে দিল যে তারা গাজা শাসনের ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত নয়। শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়, যার রাজধানী হবে জেরুজালেম। ফিলিস্তিনের সরকারি বার্তা ওয়াফা এই বিবৃতি প্রকাশ করেছে। একই সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর চলমান যুদ্ধ বন্ধের উপরও গুরুত্ব আরোপ করেছে। বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গ্যালান্ট যুদ্ধ পরবর্তী গাজা শাসনের বিষয়ে গঠিত ডে আফটার প্ল্যান প্রকাশ করেন, যার শাসনভার থাকবে অজ্ঞাত ফিলিস্তিনি কমিটির হাতে, তবে ইসরায়েলের হাতে থাকবে গাজার মূল নিয়ন্ত্রণভার। আমেরিকার ডেমোক্রেটিক দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার হত্যাকাণ্ড চালানোর জন্য ইসরায়েলকে বাইডেন প্রশাসন ব্ল্যাঙ্ক চেক দিতে পারে না। তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এ ধরনের ব্ল্যাঙ্ক চেক লেখা বন্ধ করা উচিত। মার্কিন প্রশাসন যখন দখলদার ইসরায়েলকে নিঃশর্তভাবে একের পর এক অর্থ এবং সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, তখন এলিজাবেথ ওয়ারেন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, যখন ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার প্রশ্ন আসছে, তখন আমেরিকা তেল আবিব সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারে না, কারণ তারা ফিলিস্তিনি জনগণের জীবনকে তুচ্ছ জ্ঞান করে। ওয়ারেন আরও বলেন, আমেরিকার উচিত সামরিক সহযোগিতার ক্ষেত্রে ইসরায়েলের উপর শর্ত আরোপ করা এবং সব পক্ষকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যেতে বাধ্য করা। তো ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি জানিয়েছেন, তার দেশ থেকে মার্কিন সেনাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠন করার পর মার্কিন সেনাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ইরাকি প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। বৃহস্পতিবার মার্কিন বাহিনী ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদার সাবির সদর দপ্তরে ড্রোন হামলা চালায়। এতে হাশদার সাবির অন্যতম শরিক দল আর নোজাইবার শীর্ষ পর্যায়ের এক কমান্ডার সহ তিনজন শহীদ হন। এরপরে ইরাকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে ঘোষণা এল। ইরাকি প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, ইরাকে মার্কিন সেনা অবস্থানের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন আর তারা কোনোভাবেই এখানে সেনা উপস্থিতির বিষয়টি ন্যায্য বলে দাবি করতে পারে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গত বৃহস্পতিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেরমান শহরে চালানো ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ গত বৃহস্পতিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেরমান শহরে চালানো ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। বুধবার সন্ধ্যায় যখন ইরানের জনগণ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুজ ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলেমানি এবং তার সহযোদ্ধাদের চতুর্থ শাহাদত বার্ষিকী উদযাপন করছিল, তখন কেরমানে শহীদ গুলজারের দিকে যাওয়ার রাস্তায় দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 89 জন নিহত ও 286 জন আহত হয়। পশ্চিম এশীয় অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজার যুদ্ধ এবং সেখানে প্রতিরোধকামীদের মোকাবেলায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পরাজয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি বিবেচনায় প্রথম থেকে এ অবৈধ সরকার এবং এর প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী হামলার পেছনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনে করা হলেও ওয়াশিংটন এবং তেল আবিব অতীতের মতো এ অপরাধযজ্ঞে জড়িত হওয়ার ব্যাপারে তাদের ভূমিকা অস্বীকার করেছে। যেমন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার কেরমানে সন্ত্রাসী ঘটনা সম্পর্কে দাবি করেছেন যে ওয়াশিংটন কোনোভাবেই ইরানে বিস্ফোরণের সঙ্গে জড়িত নয় এবং এই ঘটনায় ইসরায়েল জড়িত আছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারিও তার বুধবার রাতের সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে বিস্ফোরণ নিয়ে আমাদের কিছু বলার নেই এবং আমাদের মনোযোগ হামাসের বিরুদ্ধে যুদ্ধের দিকে। বাস্তবতা হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সংগঠিত সমর্থন ছাড়া আইএসের মতো একটি সন্ত্রাসী দল কখনোই এ ধরনের অপরাধ করতে পারে না। সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে আমেরিকা প্রতিরোধ অক্ষের মোকাবেলা করার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতিষ্ঠা ও তাদের লালন পালনে মুখ্য ভূমিকা পালন করেছে। এছাড়া ইরাক, সিরিয়া এবং তারপরে আফগানিস্তানে দায়েশের কার্যক্রম সম্প্রসারণের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়েছে। পশ্চিমা দেশগুলোর নেতা আমেরিকা তার আরব অংশীদারদের সঙ্গে নিয়ে আইএস সহ তাকফিরি সন্ত্রাসীদের ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প 2016 সালের জানুয়ারিতে এক নির্বাচনী বক্তৃতায় বলেছিলেন, ওবামা ও হিলারি বিশ্বাসযোগ্য নন এবং আইএস সৃষ্টিতে তাদের হাত রয়েছে। অন্যদিকে যদিও ইহুদিবাদী ইসরায়েল অতীতের মতো নিরাপত্তা বা অস্বীকারের মাধ্যমে কেরমানে সন্ত্রাসী হামলায় নিজেদের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করছে, তবে ইরান এবং অন্যান্য দেশগুলোকে নিরাপত্তাহীন করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার ব্যাপারে ইসরায়েলের দীর্ঘ ইতিহাস রয়েছে। যেমন 2019 সালে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ গাদি আইসেনকোট স্বীকার করেছিলেন যে তেল আবিব সিরিয়ায় সন্ত্রাসীদের হালকা অস্ত্র দিয়ে আত্মরক্ষার জন্য সজ্জিত করেছে। ইরানে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও ইরানের ইসলামী প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ বারবার সন্ত্রাসী গোষ্ঠী আইএস এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সন্ত্রাসবাদে মোজাদের গুপ্তচর সংস্থার ভূমিকা সম্পর্কে নথি উপস্থাপন করেছে।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামীকাল রোববার 7 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইল ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে সহকারী রিটার্নিং কর্মকর্তা সু ওয়েমেন জো এর নেতৃত্বে কড়া নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল সংগ্রহ করেন। এ সময় সুষ্ঠু ভোটের প্রত্যাশা জানিয়ে সু ওয়েমেন জো বলেন, যে কোনো সমস্যার সমাধানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যেকটা কেন্দ্রই প্রস্তুত আছে, আমাদের সকল পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার সবাই প্রস্তুত আছেন, কেন্দ্রগুলিও সব কিছু প্রস্তুত করা আছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। খাগড়াছড়িতে 196টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলার 3টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ছাড়াও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পাঠানো হয়েছে। এদিকে বান্দরবানের 182টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সকল সরঞ্জাম। এদিকে বিএনপির ভোট বর্জনের ডাক দিয়ে প্রতিনিয়ত নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত তা তদন্ত করতে হবে, এমন সব মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এই ঘৃণ্য নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক যারা বাংলাদেশে আছেন তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করছি।
এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামাত নাশকতা করে ভোট বানচাল করতে পারবে না। আর বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন অমর কিংবদন্তি অমর খৈয়াম।
অমর কিংবদন্তি ওমর খৈয়া।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের যুগের মক্তবখানা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা বিরল প্রতিভার অধিকারী ওমর খৈয়ামের শৈশব ও তার শিক্ষা জীবন সম্পর্কে কথা বলব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওমর খৈয়াম মাত্র 2 বছরে মক্তবের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন। এত দ্রুত গতিতে তার শেখার এই প্রবণতা ছিল খুবই বিস্ময়কর। মৌলবী কাজী মোহাম্মদ বিরল ব্যক্তিত্ব ওমর খৈয়ামের প্রতিভায় বিস্মিত হয়ে খৈয়ামের পিতাকে পরামর্শ দেন যেন ছেলেকে খাজা আবুল হাসান আনবারির মক্তবখানায় পাঠানো হয়। খাজা আবুল হাসান আনবারি তখন একজন বিখ্যাত পণ্ডিত ও গণিতবিদ হিসেবে পরিচিত ছিলেন এবং জ্যামিতি ও জ্যোতির্বিদ্যা তাঁর মক্তবখানায় প্রচলিত পদ্ধতিতে পড়ানো হতো। ওমর খৈয়াম তাঁর নতুন শিক্ষক হাসান আনবারির মক্তবখানায় যাওয়া শুরু করেন। ওমর খৈয়ামের প্রতিভা, দক্ষতা, উদার চিন্তা এবং বিচার বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা সকলের কাছে সুপরিচিত ছিল। তাই তাঁর আগমনের সাথে সাথে তিনি খাজা আবুল হাসান আনবারির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। নতুন শিক্ষক ওমর খৈয়ামকে জ্যামিতি ও গণিতের মূল বিষয়গুলো শিখিয়েছিলেন। ওমর খৈয়াম খাজা আবুল হাসান আনবারির কাছে যাওয়ার পর তার কাছ থেকে যতটা সম্ভব বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন।
একদিন খাজা আনবারি তার ছাত্র ওমর খৈয়ামের পিতা ইব্রাহিমকে ডেকে বললেন, আমি আপনার ছেলের চেহারায় অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি বুদ্ধিমত্তা ও বিরল প্রতিভা দেখতে পাচ্ছি। আমি মনে করি ওমর খৈয়ামকে শুধু আমার এই মক্তবখানায় পাঠানোই যথেষ্ট নয়, বরং আরও উচ্চতর বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ইরফান, নীতিশাস্ত্র এবং সম্পূর্ণ কোরআনিক জ্ঞানে পরিপূর্ণতা অর্জনের জন্য ইমাম মুয়াফাক নিশাপুরীর মক্তবখানায় পাঠানো উচিত, যাতে তার শিক্ষাকে ওমর খৈয়াম কাজে লাগাতে পারে। এখানকার শিক্ষা শেষ করার পর ওমর খৈয়াম দর্শন অধ্যয়নের জন্য শেখ মোহাম্মদ মানসুরের কাছে যেতে পারে। ওমর খৈয়ামের শিক্ষক খাজা আবুল হাসান আনবারির এইসব পরামর্শ খৈয়ামের পিতা ইব্রাহিম সাদরে গ্রহণ করেন। তিনি পুত্রের সুশিক্ষার জন্য কঠোর পরিশ্রম করেন এবং পরামর্শ মতো খৈয়ামকে ওইসব শিক্ষকের কাছে পাঠান।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
এভাবে ওমর খৈয়াম বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ইরফান বা আধ্যাত্মিকতা, নীতিশাস্ত্র এবং কোরআনিক বিজ্ঞান শেখার জন্য সেই সময়ের অন্যতম সেরা শিক্ষক ইমাম মুয়াফাক নিশাপুরীর কাছে যান, যা ছিল খৈয়ামের জীবনের একটি টার্নিং পয়েন্ট। তিনি এই মক্তবখানায় নজিরবিহীন প্রতিভার প্রমাণ দেন এবং অভাবনীয় উন্নতি করেন। সে সময় ইমাম মুয়াফাক নিশাপুরী নিশাপুর শহরের অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি খাজা নিজামুল মুলক, হাসান সাবা এবং হাকিম ওমর খৈয়ামের মতো বিখ্যাত ব্যক্তিদের শিক্ষক ছিলেন, যারা কিনা পরবর্তীকালে ইরানের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। যা হোক, শিশু কিশোর অবস্থা পেরিয়ে ওমর খৈয়াম এখন খুবই ভদ্র, চিন্তাশীল এবং শান্ত প্রকৃতির তরুণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শিক্ষক তাকে যা কিছু শেখাতেন তিনি খুব ভালোভাবে তা রপ্ত করতেন। ওমর খৈয়ামের কাছে সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় বিষয় ছিল দর্শন। দর্শনশাস্ত্রে আরও উচ্চতর পর্যায়ে পড়াশোনা করার জন্য তিনি ওস্তাদ মোহাম্মদ মানসুরের শরণাপন্ন হন।
শ্রোতা বন্ধুরা, এ পর্যন্ত আলোচনায় আমরা জেনেছি যে ওমর খৈয়াম খাজা আবুল হাসান আনবারির মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং এরপর ইমাম মুয়াফাক নিশাপুরীর কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। সর্বশেষ দর্শনশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি মোহাম্মদ মানসুরের সান্নিধ্যে আসেন। মোহাম্মদ মানসুর ছিলেন তার সময়ে দর্শনশাস্ত্রের একজন বিখ্যাত পণ্ডিত ও শিক্ষক। তাঁর প্রতি সবারই ব্যাপক উৎসাহ ও আগ্রহ কাজ করত। দর্শনশাস্ত্রের এই শিক্ষকের কাছে ওমর খৈয়াম আরেক বিখ্যাত মনীষী ও দার্শনিক ইবনে সিনার লেখা বইপত্র এবং তার দার্শনিক চিন্তাধারার সাথে পরিচিত হন। ইবনে সিনার রচনা সামগ্রীতে ওমর খৈয়াম এতটাই মুগ্ধ হন যে তিনি ইবনে সিনার সমস্ত রচনা অধ্যয়ন শেষ করেন। এভাবে তিনি ইবনে সিনার ধর্মতাত্ত্বিক, দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। তাদের মধ্যে এতটাই দৃষ্টিভঙ্গির মিল ছিল যে অনেকের কাছে মনে হতো তিনি ইবনে সিনার সরাসরি ছাত্র ছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে খৈয়ামের আগেই ইবনে সিনা ইন্তেকাল করেন। খৈয়ামের উপর ইবনে সিনার চিন্তা ভাবনার প্রভাব এত ছিল যে যে কেউ প্রশ্ন করতেন তারা দুজন কি একসাথে উঠা বসা করেছেন কিংবা একজন আরেকজনের কাছে গেছেন।
অনেক চিন্তাবিদ ওমর খৈয়ামকে ইবনে সিনার উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে মনে করতেন। খৈয়াম ছিলেন প্রাকৃতিক দর্শন এবং গণিত, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যার পণ্ডিত। প্রাকৃতিক দর্শন ছিল মূলত প্রকৃতি তথা সমগ্র ভৌত বিশ্ব বিষয়ক অধ্যয়ন। আধুনিককালে যাকে প্রাকৃতিক বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান বলা হয় তাই একসময় ছিল প্রাকৃতিক দর্শন। প্রাকৃতিক দর্শনকে বলা যায় আধুনিক বিজ্ঞানের পূর্বসূরী। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে অনেক বড় সকল বস্তুর গঠন এবং কার্যকারিতা নিয়ে জ্ঞানের এই শাখায় আলোচনা করা হতো। যাই হোক, এক পর্যায়ে ওমর খৈয়াম নিশাপুরি চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। বিভিন্ন বিষয়ে তিনি চিন্তা গবেষণার এমন এক উচ্চস্তরে পৌঁছে যান যে ইমাম মুয়াফাক নিশাপুরি, শেখ মোহাম্মদ মানসুরির মতো শিক্ষকরাও ওমর খৈয়ামের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম হতেন না।
প্রকৃতপক্ষে খৈয়াম বয়সে যত বড় হয়েছে তত বেশি অধ্যয়ন করেছেন এবং যত বেশি অনুসন্ধান করেছেন তত কম তিনি খুঁজে পেয়েছেন। তিনি কোনো একটি বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজে পেলে আরও অন্তত ১০টি প্রশ্ন উত্থাপন করতেন। কিন্তু নিশাপুরের এই সীমিত পরিসরে তাঁর বহু জটিল প্রশ্নের জবাব খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত এবং তাঁর জ্ঞানের তৃষ্ণা মিটত না। তাই আরও পড়াশোনা ও গবেষণার জন্য তিনি সমরখন্দে যান।
তো শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা ওমর খৈয়ামের সমরখন্দ ভ্রমণ এবং বিভিন্ন শাখায় জ্ঞান অর্জনে তাঁর প্রচেষ্টা সম্পর্কে কথা বলার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম। ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতার বাংলা দৈনিকগুলোতে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীতে ইডি কর্মকর্তাদের উপর হামলার খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।
প্রথমেই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম। সংসদ নির্বাচন দেশ জুড়ে কঠোর নিরাপত্তা বলাই সমকাল। চট্টগ্রামে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা মানবজমিন, কালিয়াকৈরের ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন কালের কণ্ঠ। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, ঢাকা রিটার্নিং অফিসার, ডেইলি স্টার বাংলা। বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক নয়া দিগন্ত। বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ডিবি ইত্তেফাক। বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির প্রথম আলো।
এবারে কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, শাহজাহান শেখ বাংলাদেশ পালিয়েছেন, মনে করছে ইডি, বিএসএফ কে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। দৈনিক আনন্দবাজার, বাংলায় কিম জং উনের শাসন চলছে, ইডির ওপর হামলা নিয়ে মন্তব্য গিরিরাজের, দৈনিক সংবাদ প্রতিদিন। হামলা সমর্থন করি না বলেছেন ফিরহাদ, পুবের কলম, এবং সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর করল পুলিশ, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশের খবর। সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ভিডিবির পাশাপাশি মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে নিরাপত্তা টহল ও তল্লাশি, সেই সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। গুজব ঠেকাতে অনলাইনেও চলছে নজরদারি। সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খবরটি দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে।
এদিকে দৈনিক মানবজমিন জানিয়েছে চট্টগ্রাম নগরে কাছাকাছি সময়ে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ঘটানো ভোট কেন্দ্রগুলোর মধ্যে দুটি স্কুল ও একটি মাদ্রাসা। শনিবার নগরের বন্দর থানাধীন দুটি ও খুলশী থানাধীন একটি কেন্দ্রে আগুন দেওয়া হয়। অন্যদিকে কালের কণ্ঠ জানিয়েছে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌচাক ইউনিয়নের বাঁশতলী এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে আগুনে ওই কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানিয়েছেন নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে। এ সময় তিনি ভোটারদের নিশ্চিন্তে কেন্দ্রে আসার আহ্বান জানান। খবরটি ডেইলি স্টার বাংলায় প্রকাশিত হয়েছে।
ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবরটি সবগুলো দৈনিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। যুগান্তরের প্রিন্ট সংস্করণে লেখা হয়েছে, রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রাণ গেছে দুই শিশুসহ চারজনের, দগ্ধ হয়েছেন আরও সাতজন। ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণে লেখা হয়েছে, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থায় আশঙ্কাজনক, তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তারা। শনিবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবী সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। খবরটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে।
তবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন এটা সরকারের পুরনো খেলার অংশ। এ ঘটনাকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি। আজ শনিবার সকাল 7:30 দিকে হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত মিছিল শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। খবরটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। মুজিক।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কর্মকর্তাদের উপর হামলার খবরটি সবগুলো দৈনিকে প্রকাশিত হয়েছে। আনন্দবাজার লিখেছে, রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যায় ইডির পাঁচ সদস্যের একটি দল। কিন্তু সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছানোর আগেই ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তার মধ্যেও তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকেরা। ভিতর থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয়। ঠিক সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর শুরু করা হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। অন্যদিকে শাহজাহান মোটর বাইকে করে বাংলাদেশে পালিয়ে যান বলে স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে।
ইডির উপর হামলাকে নজিরবিহীন মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলায় গণতন্ত্রের লেশমাত্র নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতো হয়ে যাচ্ছে। খবরটি সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে।
এদিকে পুবের কলম লিখেছে, সন্দেশখালীতে সেন্ট্রাল এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণকে কন্ডেম করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে সমর্থন করার বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানান, এই জাতীয় কোনো আক্রমণকে তিনি সমর্থন করেন না। পাশাপাশি তিনি এও বলেন, এ রাজ্যের প্রশাসন যথেষ্ট সক্রিয় প্রশাসন, প্রশাসন প্রশাসনের কাজ করবে।
সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। এশিওর নামে আজকাল পত্রিকায় প্রকাশিত খবরে লেখা হয়েছে, ইডি আধিকারিকদের উপর হামলার জেরে নাজুট থানায় শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি। কিন্তু বিনা নোটিশে কেন ইডি শাহজাহানের বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে, এই প্রশ্ন তুলে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ইতিমধ্যেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। ইডির বিরুদ্ধে বিনা নোটিশে বাড়িতে ঢুকে হেনস্থার অভিযোগ দায়ের করেছে শাহজাহানের পরিবার। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলাও দায়ের করেছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইসলামী বিপ্লবের এই মহান নেতার ব্যক্তিগত জীবনের একটি দিক নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে আমরা আশা রাখছি।
২০১৫ সালে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমসে ইরান সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধের লেখক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন এভাবে, ইরানের সর্বোচ্চ নেতা এখনও একটি রহস্য। ইসলাম ও এই ধর্মের শিক্ষা সম্পর্কে যারা অজ্ঞ তাদের কাছে সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব রহস্যজনকই মনে হবে। কিন্তু যেসব মুসলমান পবিত্র কোরআন ও রাসুলে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের জীবন রচিত জানেন, তাদের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা। আয়াতুল্লাহ খামেনি ইসলামের শিক্ষার আওতায় বেড়ে উঠেছেন। শত্রুরাই তাঁর সম্পর্কে বলে যে তিনি যে কোনো বিষয়ের রোড ম্যাপ জানেন। মুসলিম উম্মার শত্রুদের চেয়ে অগ্রে চলেন এবং উচ্চমানের প্রজ্ঞা নিয়ে বিশ্বের ঘটনাবলী বিশ্লেষণ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার, বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক অধ্যাপক এবং টেলিভিশন উপস্থাপক ফরিদ জাকারিয়া, তিনি 2013 সালের আগস্ট মাসে সিএনএন টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেন, ভিক্টর হুগোর লেখা লা মিজারেবল বা দীন দুঃখীরা হচ্ছে আমার দৃষ্টিতে ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় লেখা শ্রেষ্ঠ উপন্যাস। আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আপনারা এই উপন্যাসটি পড়ুন। একটি সমাজের সবগুলো দিককে একটি বইয়ের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এমন একটি উপন্যাসের তুলনা হয় না। ফরিদ জাকারিয়া আরও বলেন, এই বাক্যগুলো কে বলেছেন জানেন? এই কথাগুলো ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বলেননি, কোনো পশ্চিমা দেশের কোনো রাষ্ট্রনায়কের মুখ থেকে এই বক্তব্য বেরিয়ে আসেনি। এটি হচ্ছে এমন একজন মানুষের বক্তব্য, পাশ্চাত্য যাকে নিজেদের কসম খাওয়ার শত্রু মনে করে। তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
ফরিদ জাকারিয়ার মতো পশ্চিমা সমাজে বসবাসকারী একজন ব্যক্তির কাছে এটি একটি বিস্ময়কর ব্যাপার যে একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বইয়ের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারেন। কিন্তু যদি একথা জানতে পারেন যে আয়াতুল্লাহ খামেনির পরিবারের সকল সদস্যই বই পাগল, তাহলে তার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যাবে। বই কি ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার নিজের মুখেই বিষয়টি শোনা যাক। আমার নিজের ঘরের প্রতিটি সদস্য রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আমি নিজেও যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ বই পড়তে থাকি। ঘুমাতে যাওয়ার সময় আমার পরিবারের প্রতিটি সদস্যের হাতে একখানা বই থাকে।
ইরানের সর্বোচ্চ নেতার মধ্যে এই বই প্রীতির কারণ খুঁজতে হলে তাঁর শিশুকালে ফিরে যেতে হবে। সেই যুগে দাদি নানিরা তাদের নাতি নাতনিদের শিক্ষণীয় গল্প ও কিস্সা শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দাদির মুখে শুধু গল্প শুনে কৌতূহল মেটাতে পারতেন না, বরং লিখতে ও পড়তে শেখার পর থেকেই বই পড়ে নিজের জ্ঞান পিপাসা মেটানোকে অভ্যাসে পরিণত করেছিলেন। বই পড়ার প্রতি নিজের আগ্রহের বিষয়টিকে ইরানের সর্বোচ্চ নেতা নিজে এভাবে বর্ণনা করেন, কেউ যদি আত্মিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সতেজ থাকতে চায় তাহলে তাকে বইয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, মানুষকে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে, বইকে জীবনের অংশে পরিণত করতে হবে। আমি যখন গল্পের বই পড়ে মজা পেতাম তখন আমার মনে হয় বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা হাজার হাজার গল্প আমি পড়েছি। যদি কেউ বই পড়ার অভ্যেস গড়ে তুলতে না পারে তাহলে তার পক্ষে মানুষের চিন্তাধারা উপলব্ধি করা সম্ভব নয়।
উপন্যাস পড়ার প্রতি ইরানের সর্বোচ্চ নেতার প্রবল আগ্রহ রয়েছে। আয়াতুল্লাহ খামেনেয়ী উপন্যাসকে এক মানুষ থেকে আরেক মানুষের মাঝে চিন্তাধারা স্থানান্তরের হাতিয়ার মনে করেন। তিনি ভিক্টর হুগোর লে মেজারেবল উপন্যাসটিকে সৃজনশীলতা দিয়েই বই লেখার ক্ষেত্রে একটি অনন্য সাধারণ ঘটনা বলে বর্ণনা করেন। ইরানের সর্বোচ্চ নেতা নিজেও একজন প্রসিদ্ধ লেখক। তাঁর লেখা ও অনুবাদ করা বইগুলোকে কয়েকভাবে বিভক্ত করা যায়। তিনি গবেষণাধর্মী যেসব বই লিখেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সত্যনিষ্ঠ নেতা, নামাজের গভীরতা থেকে, কোরআনে ইসলামী চিন্তাধারার রূপরেখা, ধৈর্য সম্পর্কে কিছু কথা এবং তহিদের চেতনা, আল্লাহ ছাড়া অন্যের উপাসনাকে অস্বীকার করে ইত্যাদি। এসব বই ইংরেজি, জার্মান, আজারি তুর্কি, ইস্তাম্বুলি তুর্কি, ইতালীয়, চীনা ও আরবি ভাষায় অনুবাদ হয়েছে।
মিশরের ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের লেখা দুটি বই তিনি ইসলামী বিপ্লবের আগেই অনুবাদ করেছিলেন, মুসলিম ভূখণ্ডের ভবিষ্যৎ এবং পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে একটি অভিযোগ শিরোনামের বই দুটি তিনি আরবি থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরবি থেকে ফার্সি ভাষায় কিফা আল মুসলিমিন ফি তাহরির আল হিন্দ শিরোনামের বইটি অনুবাদ করেন, যার বাংলা ভাষান্তর দ্বারায় ভারতের স্বাধীনতা লাভে মুসলমানদের সংগ্রাম। বইটি অনুবাদ করতে গিয়ে তিনি নিজের গবেষণালব্ধ জ্ঞান থেকে অসংখ্য পাদটিকার সংযোজন করেন, যার ফলে বইটি জ্ঞান পিপাসু পাঠকের কাছে নতুন মাত্রা লাভ করে।
গত মে মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল 34তম আন্তর্জাতিক বইমেলা। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি 3 ঘন্টা ব্যাপী এই বইমেলা পরিদর্শন করেন। দেশের মানুষের জ্ঞান পিপাসা মেটানোর ক্ষেত্রে তিনি এই বইমেলাকে অতি গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। বইমেলার একটি স্টলের মালিক সর্বোচ্চ নেতাকে একটি কবিতার বই উপহার দিয়ে বলেন, আমি জানি আপনি কবিতা ভালোবাসেন। এ সময় আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, আমি আসলে বই ভালোবাসি। সর্বোচ্চ নেতার ব্যক্তিগত সংগ্রহশালায় 40,000-এর বেশি বই রয়েছে বলে মনে করা হয়। এ সম্পর্কে তিনি বলেন, আমি যদি আমার ব্যক্তিগত জীবনের সকল আসবাবপত্র জমা করি তাহলে একটি পিক আপে করে নিতে পারব, তবে আমার ব্যক্তিগত পাঠাগারকে নয়।
তো শ্রোতা বন্ধুরা, এখানে শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার একটি সংক্ষিপ্ত সংবাদ। লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ করল মায়ার্স্ক। বিশ্বের বৃহত্তম কন্টেনার শিপিং কোম্পানি মায়ার্স্ক এক ঘোষণায় বলেছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলা চলতে থাকায় ওই পানিসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুথি যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্কিত যে কোনো জাহাজ চলাচলের উপর বাধা দেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে আসছে এবং তারা তাদের ওই প্রত্যয় মাঝে মধ্যেই বাস্তবায়ন করে দেখিয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের কেরমান শহরে বুধবারের জোড়া বোমা হামলায় জড়িত 11 সন্দেহভাজন আটক। হামলাকারীদের একজন তাজিকিস্তানের নাগরিক। বৈরুতে হামাস নেতা সালে আরুহরির হত্যাকাণ্ডের জবাব দিল লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের নজরদারি ঘাঁটিতে 62 ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে হামলা। বাংলাদেশের রাজধানী ঢাকায় ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ 6 জন গ্রেফতার। বিএনপির হরতালের প্রথম দিনে গণপরিবহন সংকট। এবং ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা চিরকাল মানুষের মনে গেঁথে থাকবে বলে মন্তব্য করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.